বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 17 অক্টোবর, 1 কার্তিক এবং ফার্সি 25 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানের উত্তর পশ্চিম সীমান্তে IRGC-র সামরিক মহড়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশের বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলিতে ব্যাপক জনসম্পৃক্ততার বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর শুনবেন শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রান্তিক আয়োজনে থাকবে কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে দেশটির মানবাধিকার সংক্রান্ত দাবির অসারতা সুস্পষ্ট হয়েছে। ইরানের আরাস এলাকায় শুরু হয়েছে বড় ধরনের সামরিক মহড়া, ব্যবহার করা হচ্ছে নানা ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে, গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। এবং পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ইমরান খানের দল PTI। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানে সহিংসতা, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন আমেরিকা নিজেকে মানবাধিকার, নিরাপত্তা ও শান্তির সমর্থক বলে যে দাবি করে বাইডেনের বক্তব্যে তার অসারতা প্রমাণিত হয়েছে। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশের ইসলামী শাসন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীদের মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার রাতে এক বিবৃতিতে বলেছেন ইরানি জনগণ মাহসা আমিনের মৃত্যুর ব্যাপারে যে প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তিনি বিস্মিত হয়েছেন। তিনি আরও দাবি করেন ইরানে চলমান বিক্ষোভ এমন কিছুকে জাগ্রত করেছে যা বহুকাল পর্যন্ত নেভানো সম্ভব হবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানআনি বলেছেন ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। কানআনি আরো বলেন, ফ্রান্স মনে করে ইরানে সহিংসতা ও গোলযোগ হলে সেটা ভালো এবং ইরানে সহিংসতাকামীদের মোকাবেলা করা যাবে না, কিন্তু তাদের ইউরোপে সহিংসতা ও গোলযোগ হলে সেটা খারাপ এবং তা মোকাবেলা করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, এর আগে ইউরোপ সন্ত্রাসবাদকে ভালো সন্ত্রাসবাদ ও মন্দ সন্ত্রাসবাদ এই দুই ভাগে ভাগ করেছে। নতুন পরিস্থিতিতে আবারও তাদের রাজনৈতিক আচরণ ও কথাবার্তায় নতুন বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, আর তা হল ভালো নৈরাজ্য এবং খারাপ নৈরাজ্য। তিনি মানবাধিকার ইস্যুতে পশ্চিমা কিছু দেশের আচরণের প্রতি ইঙ্গিত করে বলেন, পশ্চিমারা ইরানের বিরুদ্ধে ওষুধের উপর নিষেধাজ্ঞা আরোপের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছে। তাদের নিজেদের তালিকাতেও এসব গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল। যেসব দেশ ইরান সহ বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে, তাদেরকে এই পথ পরিহার করে ন্যায় ও যুক্তির পথ অনুসরণের আহ্বান জানান ইরানের এই মুখপাত্র। ইরানের পূর্ব আজারবাইজান এবং আরদেবিল প্রদেশের উত্তরাঞ্চলীয় আরাস এলাকায় ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবে আজ থেকে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। IRGC-র স্থল বাহিনীর যুদ্ধ প্রস্তুতির উন্নয়নই মহড়ার লক্ষ্য। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর স্থল বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাকপুর জানান, নাইট গাল্ফ অপারেশন, হেলিকপ্টার কমব্যাট অপারেশন, কমব্যাট এবং আত্মঘাতী ড্রোন অপারেশন পরিচালনার পাশাপাশি আরও বহু ধরনের মহড়া চালানো হচ্ছে। বিশেষ করে যুদ্ধের সময় আরাস নদীর উপর ব্রিজ নির্মাণ, সংযোগ সড়ক দখল ও নিয়ন্ত্রণ করা, উচ্চ স্থান দখল এবং ধ্বংসাত্মক অভিযান পরিচালনার মহড়াও চালানো হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল পাকপুর আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর জন্য এই মহড়ার বার্তা হল শান্তি ও বন্ধুত্বের, সেই সঙ্গে দেশের সীমান্ত প্রতিরক্ষায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করা, শত্রুদের যে কোনো হুমকি মোকাবেলায় দাঁত ভাঙা জবাব দেয় এবং তাদের মোকাবেলায় সেনাদের প্রস্তুতি জানানো মহড়ার উদ্দেশ্য। এই মহড়ায় বিভিন্ন ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে 100-এর বেশি সন্ত্রাসী নিহত হয়েছে। সিরিয়ায় রাশিয়ার রিকনসিলিয়েশন সেন্টারের উপপ্রধান মেজর জেনারেল ওলেগ ইয়েগোরব এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিমান হামলায় সন্ত্রাসীদের একটি প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংসের পাশাপাশি একটি কমান্ড সেন্টার, তাদের অস্ত্র গোলাবারুদের গোদাম এবং মেশিন গান বসানো 15টি পিকআপ ধ্বংস হয়েছে। জেনারেল ইয়েগোরব জানান, তুর্কি সমর্থিত গেরিলা এবং তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাকরির আশাম সহ কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী এই এলাকায় দ্বন্দ্বে লিপ্ত থাকা অবস্থায় রাশিয়ার বিমান হামলা চালানো হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বাড়ছে মৃত্যু। গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে, বাড়ছে মৃত্যু। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারা দেশে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে এবছর 96 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। আজ সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক 857 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো 3004 জনে। এর আগে গত 16 অক্টোবর দেশে একদিনে সর্বোচ্চ 855 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে 3004 জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন 989 জন। গত কয়েক বছরের তুলনায় এবছর সিটি কর্পোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছিলেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছেন এডিস মশা নিয়ন্ত্রণে কর্পোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের 1 জানুয়ারি থেকে 17 অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট 26,038 জন। উল্লেখ্য, 2020 সালে করোনা মহামারীকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও 2021 সালে সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন 28,429 জন। গত বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 105 জনের মৃত্যু হয়েছিল।
ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সম্প্রতি কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের মানুষ হত্যার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য হুররিয়াত কনফারেন্সকে দায়ী করে সংগঠনটির দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে একদল ব্যক্তি। তবে সংগঠনটি এ ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা বারবারই অস্বীকার করেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরে সম্প্রতি কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের মানুষজনকে হত্যার প্রতিবাদে আজ হুররিয়াত কনফারেন্সের দপ্তরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ক্ষুব্ধ মানুষজন। তারা এ সময় হুররিয়াত দপ্তরের উপরে থাকা বোর্ড উপড়ে ফেলে এবং সেটি ভাঙচুর করে। আজ সোমবার শ্রীনগরে অল পার্টি হুররিয়াত কনফারেন্সের দপ্তরের বাইরে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। এ সময় তারা সন্ত্রাস বিরোধী স্লোগান দেন। বিক্ষুব্ধ জনতা প্রথমে হুররিয়াত দপ্তরের বোর্ডে সাদা রং লাগিয়ে দেয়। এরপরে কয়েকজন বিক্ষোভকারী বোর্ডটি ছুড়ে ফেলেন। গত শনিবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে কাশ্মীরি হিন্দু পণ্ডিত সম্প্রদায়ের পুরাণ কৃষাণ ভট্টকে গুলি করে হত্যা করে অজ্ঞাত গেরিলারা। এ নিয়ে রাজ্যে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা বলেন, হুররিয়াত নেতারা গত 30 বছর ধরে মানুষকে প্রতারিত করেছে এবং তারা কাশ্মীরে নিরীহ মানুষ হত্যার জন্য দায়ী। হুররিয়াত পার্টির নেতাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করলেও সাধারণ কাশ্মীরিদের ছেলেমেয়েরা দিন দিন মারা যাচ্ছে। টার্গেট কিলিংয়ের ইস্যুটি নিরাপত্তা লঙ্ঘনের একটি ঘটনা, কিন্তু হুররিয়াত নেতাদের এর বিরুদ্ধে কি কথা বলা উচিত নয়? তারা কেন চুপ করে আছেন? বিক্ষোভকারীদের মধ্যে একজন মহিলা বলেন, তারা প্রতিবাদ করার জন্য এই জায়গাটি বেছে নিয়েছেন যাতে এই লোকেরাও জেগে ওঠেন। তিনি আরও বলেন, নিহত কাশ্মীরি পণ্ডিত তাদের ভাইয়ের মতো, তিনিও মানুষ ছিলেন, কেন তাকে হত্যা করা হলো? এই মুহূর্তে তার পরিবারে কি হচ্ছে এটা শুধু তারাই জানেন। আমরা চাই রক্তপাত বন্ধ হোক। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং এমপিকে দিল্লি পুলিশ আটক করেছে। আজ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে আম আদমি পার্টি বা আপের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভ করছিলেন সঞ্জয় সিং এমপি। মদ কেলেঙ্কারির অভিযোগে আজ সকাল 11:30 থেকে সিবিআই টিম মনীষ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে। ওই ঘটনার প্রতিবাদে আপ নেতা সঞ্জয় সিং অন্যদের সঙ্গে সিবিআই সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করছিলেন। দিল্লি পুলিশ সঞ্জয় সিং এর সঙ্গে আপ বিধায়ক দুর্গেশ পাঠককেও আটক করেছে। এই ইস্যুতে আজ বিকেলে আম আদমি পার্টির বিধায়ক ও দিল্লি বিধানসভার মুখ্য সচেতক দিলীপ পাণ্ডে এক সংবাদ সম্মেলনে বিজেপিকে টার্গেট করে বলেন, আপনারা মনীষ সিসোদিয়াকে কারাগারে নিক্ষেপ করুন বা ফাঁসিতে ঝুলান, কিন্তু গুজরাটের মধ্যে যে পরিবর্তন যাত্রার সূচনা করেছেন অরবিন্দ কেজরিওয়াল, তাকে দুনিয়ার কোনো শক্তি বাধা দিতে পারবে না। পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তেহরিকে ইনসাফ বা পিটিআই এর চেয়ারম্যান জাতীয় পরিষদের 7টি আসনের উপনির্বাচনে দাঁড়িয়ে 6টি আসনে জয়ী পেয়েছেন। ইমরান খানের পিটিআই উপনির্বাচনে জাতীয় পরিষদের 7টি আসন থেকে এবং পাঞ্জাবের 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মারদান, চরসাদ্দা, ফয়সালাবাদ, নানকানা সাহেব এবং পেশোয়ারের জাতীয় পরিষদের 6টি আসনে জিতেছে পিটিআই। সবকটিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই উপনির্বাচনে 6টি ন্যাশনাল অ্যাসেম্বলি বা এনএ এবং 2টি পাঞ্জাব অ্যাসেম্বলি বা পিএ আসনে জয়লাভ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন দেশের ক্ষমতাসীন জোটের জন্য একটি বড় বিপর্যয় সৃষ্টি করেছে। গত এপ্রিলে জাতীয় পরিষদের অধিবেশনে তার বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবে হেরে গিয়ে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। দখলদার ইসরায়েলের একজন মন্ত্রী রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের পক্ষ নেয়ার জন্য ইহুদিবাদী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক টুইটার পোস্টে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হস্তান্তর করছে। অবস্থায় ইসরায়েলের উচিত ইউক্রেনের পক্ষ নেয়া এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা। ইসরায়েল এবং বিশ্বের ইহুদি জনগোষ্ঠীর মধ্যে সংযোগ স্থাপন বিষয়ক ইসরায়েলের মন্ত্রী নাকমেন শাই তেল আবিবের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই রক্তক্ষয়ী সংঘাতে কার পক্ষে ইসরায়েলের অবস্থান নেওয়া উচিত তা নিয়ে এখন আর কোন সন্দেহের অবকাশ নেই। ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির 3 এমপি নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। রোববার রাতে তারা এই আহ্বান জানান। এর মধ্যে একজন এমপি সর্বপ্রথম প্রকাশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেছেন, তিনি মনে করছেন ট্রাস বর্তমান অর্থনৈতিক সংকট সমাধান করতে পারবেন না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দেশটির পূর্ব আজারবাইজান ও আরদিবিল প্রদেশের আরাস অঞ্চলে যে সামরিক মহড়া শুরু করেছে, তা বিজাতীয় শক্তিগুলো তাদের আঞ্চলিক সহযোগীদের প্রতি কঠোর বার্তা তুলে ধরছে। এ সম্পর্কে আজকে দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, সহকর্মী রেজওয়ান হোসেনের কণ্ঠে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দেশটির পূর্ব আজারবাইজান ও আরদেবিল প্রদেশের আরাস অঞ্চলে সামরিক মহড়া শুরু করেছে। এই মহড়াই ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হেলিকপ্টার, আত্মঘাতী ড্রোন ও ছত্রি বাহিনী ব্যবহার করছে। আরাস নদীর উপর সেতু নির্মাণ, সংযোগ সড়কগুলো দখল ও নিয়ন্ত্রণ এবং পাহাড়ি অঞ্চলগুলো দখল করা সহ আক্রমণাত্মক ধ্বংসযজ্ঞ এই মহড়ার অন্যতম কর্মসূচি। ইরান এমন সময় এই সামরিক মহড়া চালাচ্ছে যখন তার সীমান্ত সংলগ্ন অঞ্চলে আঘাত হানতে পশ্চিমা শক্তিগুলোর সহায়তা নিয়ে কোনো কোনো মহল ষড়যন্ত্রে লিপ্ত। ইরান এ অঞ্চলের দেশগুলোর সীমান্ত পরিবর্তনের চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়ে আসছে। উল্লেখ, নগর্ন কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধের পর 2020 সালের 9 নভেম্বরে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের পরও আজারবাইজান দক্ষিণ আর্মেনিয়া থেকে স্বায়ত্তশাসিত নখচিভান প্রজাতন্ত্রের সীমান্ত পর্যন্ত করিডোর দেওয়ার জোর দাবি জানাচ্ছে। বিজাতীয় শক্তিগুলো এ ব্যাপারে আজারবাইজানকে উস্কানি দিচ্ছে। এর আগে তুরস্কও এমন দাবির কথা তুলেছিল। আজারবাইজানকে এ ধরনের করিডোর দেয়া হলে ইরান আর্মেনিয়া সীমান্তের যে ট্রানজিট সড়ক জর্জিয়া, রাশিয়া ও কৃষ্ণসাগরকে আর্মেনিয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্ত করেছে তার গুরুত্ব কমে যাবে, ফলে ইরান একটি অত্যন্ত লাভজনক ও কৌশলগত ট্রানজিট থেকে বঞ্চিত হবে। এছাড়াও করিডোর প্রতিষ্ঠা হলে আর্মেনিয়া ভেঙে যাওয়ার ও এমনকি বিলুপ্ত হওয়ারও আশঙ্কা দেখা দেবে। সম্প্রতি মস্কোতে ইহুদি এজেন্সি তার কার্যক্রম বন্ধ করতে বাধ্য হওয়ায় ইহুদিবাদী ইসরায়েল তার সহযোগী এই সংস্থার সদর দপ্তর আজারবাইজানের রাজধানী বাকুতে নিয়ে আসার পরিকল্পনা করেছে, ফলে ইসরায়েল ইরানের সীমান্ত অঞ্চলে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সুযোগ পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় এই অঞ্চলের কাছে ইরানের সামরিক মহড়া ইসলামী এই দেশটির সামরিক শক্তিমত্তার একাংশ তুলে ধরার পাশাপাশি হঠকারী ও সম্প্রসারণকামী শক্তিগুলোর জন্য কঠোর বার্তাও তুলে ধরছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন, রাজপথে জনগণের উত্তাল স্রোত দেখে সরকারের নেতা মন্ত্রীদের বুকে কাঁপন ধরেছে। অন্যদিকে সেতু মন্ত্রী ওই বক্তব্যকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির সাম্প্রতিক সমাবেশগুলিতে ব্যাপক জনসম্পৃক্ততাকে তুড়ি বেড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে এমনটি যারা ভাবেন তারা কেবল বোকার স্বর্গে বাস করছে। আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়, এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রথিত আওয়ামী লীগের শেকড়। আজ সোমবার নিজ বাসভবনে ব্রিফিংকালে বিএনপির নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অবস্থা দৃষ্টি মনে হয় বিএনপি আরেকটি 111 সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে। বাংলাদেশে 111 এর পুনরাবৃত্তি আর কখনো হবে না।
সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো। জনগণের জন্য রাজনীতি করলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।
সরকারের এই মুখপাত্র মনে করিয়ে দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উচ্চ আদালত, এটি আওয়ামী লীগ সরকারের কোনো সিদ্ধান্ত নয়। 2041 সাল পর্যন্ত কে ক্ষমতায় থাকবে কে থাকবে না তা একমাত্র আল্লাহ এবং দেশের জনগণই জানেন। ওবায়দুল কাদের আরো বলেন, আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, ষড়যন্ত্র হত্যা আগুন সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে রাজপথে জনগণের বাঁধ ভাঙা উত্তাল জোয়ার দেখে সরকারের নেতাকর্মীদের বুকে কাঁপন ধরেছে। আমাদের মাত্র দুটি গণসমাবেশ দেখেই বিনা ভোটের সরকারের মন্ত্রীরা প্রলাপ বকতে শুরু করেছেন। মানুষ আজ সর্বশক্তি নিয়ে সারা দেশে জেগে উঠেছে। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা, জুলুম এসব করে এতদিন মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছিল। জনগণ আর ঘরে বসে মাফিয়া সরকারের হাতে অসহায়ের মতো জানমাল হারা হতে চায় না। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, প্রিয় শ্রোতা ভাই বোন ও বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাই ভালো ও সুস্থ আছেন। প্রত্যেক সপ্তাহের মতো আজও চিঠিপত্রের ঝাঁপি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান,
এবং আমি আশরাফুর রহমান। আজকের অনুষ্ঠানটিও শুরু করব যথারীতি একটি হাদিস শুনিয়ে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি কাজ অনর্থক। এক, পূর্ণ উদরে আহার করা। দুই, উজ্জ্বল চন্দ্রের উপস্থিতিতে আলো চালানো। তিন, লবণাক্ত জমিতে চাষ করা। এবং চার, অপাত্রে উপকার করা।
আমরা সবাই এই চারটি কাজ সহ সব ধরনের অনর্থক কাজ থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করব। এ প্রত্যয় ব্যক্ত করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম মেলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার তাতার কান্দা গ্রাম থেকে, আর পাঠিয়েছেন কিশোরগঞ্জ কেন্দ্রীয় বেতার শ্রোতা সংগ্রহের সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ। হৃদয় নিগড়ানো ভালোবাসা ও ডালিয়া ফুলের শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, চাতক পাখি যেমন এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করে, তেমনি ভাবে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে অধীর অপেক্ষার প্রহর গুনতে থাকি আমি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে যখন ইথারে ভেসে আসে তরঙ্গধ্বনি, ঠিক তখনই আনন্দে পুলকিত হয়ে নেচে ওঠে আমার মন।
বাহ, শ্রোতা ভাই দেখছি চমৎকার কথামালায় সাজিয়েছেন তার চিঠিটা। তো আমি সেই চিঠির কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। গিয়াসউদ্দিন ভাই লিখেছেন, তথ্য, জ্ঞান ও সুস্থ ধারার বিনোদনের এক মহাভাণ্ডার রেডিও তেহরান। চমকপ্রদ সূচক ধ্বনিতে সাজানো প্রত্যেকটা আয়োজন শ্রোতাদের আকৃষ্ট করে চলছে নিয়মিত। জ্ঞানের ডালিতে সাজানো বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, কথাবার্তা, প্রিয়জন রংধনু, কোরআনের আলো, সুখের নীড়, দর্পণ, ইরান ভ্রমণ সহ সকল অনুষ্ঠান আমার মন জয় করে নিয়েছে অনেক আগেই। রেডিও তেহরান বেঁচে থাকুক শ্রোতাদের ভালোবাসায় যুগের পর যুগ।
শ্রোতাদের এমন ভালোবাসা মাখা চিঠি পেলে সত্যি মন প্রফুল্ল হয় আর কাজে বেড়ে যায় গতি। তো চমৎকার চিঠিটির জন্য গিয়াসউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আবারও লিখবেন। বাংলাদেশের রাজবাড়ী জেলার ঘোষবাড়ির রংধনু বেতার শ্রোতা সংঘের সভাপতি শাওন হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বেতার কেন্দ্রের অনুষ্ঠান শুনে থাকি, তবে রেডিও তেহরানের মতো গুণগত মানের অনুষ্ঠান আর কোথাও খুঁজে পাই না। রেডিও তেহরানকে শুধু বেতার কেন্দ্র বললে ভুল হবে, এটি একটি জ্ঞানের ভাণ্ডার যেখানে জ্ঞান পিপাসু শ্রোতারা নিয়মিত ভিড় করে তাদের জ্ঞানের পিপাসা মেটানোর জন্য, বিশ্বকে জানবার জন্য। সারা বিশ্ব এখন ভোগবাদ ও নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত, কিন্তু একমাত্র ইরানকে আমরা দেখতে পাই নিজেদের স্বার্থ উপেক্ষা করে মজলুম ও নির্যাতিতদের পাশে গিয়ে দাঁড়াতে। পশ্চিমা বিশ্বে রক্তচক্ষুকে পাশ কাটিয়ে রেডিও তেহরান সত্য ও বস্তুনিষ্ঠ খবর প্রচার করে থাকে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের নির্যাতিতদের নিয়ে সঠিক খবরাখবর আমরা একমাত্র রেডিও তেহরানেই শুনতে পাই। রেডিও তেহরানের বিশ্ব সংবাদ আজও বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের নিকট আস্থা ও ভরসার প্রতীক হয়ে আছে।
রেডিও তেহরানকে মজলুম ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে মূল্যায়ন করায় শাওন হোসেন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি নিয়মিত লিখবেন। বাংলাদেশের পর এবার ভারত থেকে আসা একটি মেইল চেক করছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এটি পাঠিয়েছেন এস এম নাজিমউদ্দিন। চিঠিপত্রের আসল প্রিয়জনের বৈশিষ্ট্য সম্পর্কে তিনি লিখেছেন, অনুষ্ঠানের শুরুতে মূল্যবান হাদিস শোনানো আশরাফুর রহমান ভাইয়ের এক পুরনো রীতি। এর মাধ্যমে আমরাও নতুন নতুন হাদিসের বাণী শুনতে পাই এবং জীবন চলার দিশা খুঁজে পাই। এছাড়া অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ শ্রোতাদের সাক্ষাৎকার। এসব সাক্ষাৎকার থেকে নতুন পুরনো শ্রোতাবন্ধুদের সাথে যেমন পরিচয় ঘটে, তেমনি তাদের কথা শুনতে পায়। চিঠির শেষাংশে নাজিম ভাই একটি প্রস্তাব দিয়েছেন, লিখেছেন, ইরানের বিশেষ কোনো দিন পড়লে বা বিশেষ কোনো অনুষ্ঠান থাকলে আমাদের অতি প্রিয় প্রিয়জন অনুষ্ঠান বাদ পড়ে যায়। এখন থেকে অন্য কোনো সাপ্তাহিক অনুষ্ঠান বাদ দিয়ে প্রিয়জন অনুষ্ঠান শোনার ব্যবস্থা অব্যাহত রাখার অনুরোধ জানাচ্ছি।
আসলে এ ভাই প্রিয়জনকে যে কতটা ভালোবাসে তা কিন্তু তার চিঠি থেকে এবং দাবি থেকে আমরা বুঝতে পাচ্ছি। তো ভাই নাজিমউদ্দিন, আমরাও প্রিয়জন অনুষ্ঠানটি কোনো সপ্তাহে বাদ পড়ুক তেমনটি চাই না, কিন্তু কখনো কখনো দেখা যায় বিশেষ অনুষ্ঠানটি 20 মিনিটের, তখন কিন্তু প্রিয়জন বাদ দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আশা করি আমাদের এ বাস্তবতা উপলব্ধি করবেন। তো চিঠি আর মতামতের জন্য ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ। এবারের মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে, আর পাঠিয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি লিখেছেন, স্বাস্থ্য কথা রেডিও তেহরানের একটি অসাধারণ অনুষ্ঠান। এর প্রতিটি পর্বই আমাদের খুব ভালো লাগে, উপকারে আসে, ঘরে বসেই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে থাকি এ অনুষ্ঠানের মাধ্যমে। অধিকন্তু মন ও স্বাস্থ্য সঠিক ও সুন্দর রাখতে আমাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করছে অনুষ্ঠানটি। 14 সেপ্টেম্বরের স্বাস্থ্য কথায় সন্দেহ বিষয়ে আলোচনা করা হয়। সন্দেহ একটি স্বাভাবিক বিষয় হলেও এর কারণে অনেক সংসার ভেঙে যায়, এমনকি খুনোখুনি পর্যন্ত হয়ে থাকে। সন্দেহ এমন একটি মানসিক রোগ, এটি একবার শুরু হলে তা ক্রমেই বাড়তে থাকে। মানব মনের এমন জটিল একটি বিষয় সহজবোধ্য ভাষায় আলোচনা করার জন্য অধ্যাপক ডাক্তার তাজুল ইসলামকে ধন্যবাদ জানাই।
স্বাস্থ্যকথা অনুষ্ঠানটি আপনার উপকারে আসছে জেনে ভালো লাগলো। নিয়মিত সুন্দর সুন্দর চিঠি লিখে আমাদের অনুষ্ঠানের মান উন্নয়নে সহযোগিতা করায় শাহাদত হোসেন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়া গ্রামের জাগো রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি হারুন অর রশিদ পাঠিয়েছেন এই মেইলটি। শরতের স্নিগ্ধ কোমল শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, মানুষের মূল্যবান সম্পদ তার চরিত্র। কথায় আছে, চরিত্র হারিয়ে গেলে তা আর ফিরে পাওয়া যায় না। রেডিও তেহরান মানব চরিত্র গঠনে সুনিপুণ কারিগর হয়ে চমৎকার সব অনুষ্ঠান প্রচার করে যাচ্ছে। কোরআনের আলো, আসমাউল হুসনা, আদর্শ মানুষ গড়ার কৌশল এবং রংধনু আসরের মতো শিক্ষণীয় অনুষ্ঠানগুলো যেন অমূল্য রতন। এই নৈতিক স্খলন এবং মানবিক অবক্ষয়ের রমরমা সময়ে যা খুব প্রয়োজন।
সুন্দর ভাষায় রেডিও তেহরানের গুরুত্ব তুলে ধরায় হারুনুর রশিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের মাদারীপুর জেলার শ্রীনাথদীর স্বপ্ন সংগ্রাম শ্রোতা ক্লাবের সভাপতি মোহাম্মদ রাসেল শিকদার পাঠিয়েছেন দুটি মেল। একটিতে তিনি লিখেছেন, বিজ্ঞানীদের মজার মজার গল্প নিয়ে সাজানো রংধনু আসরটি আমার কাছে ভিন্ন এবং একটু বেশি বিনোদনমূলক মনে হয়েছে। আইনস্টাইনের বুদ্ধিমান ড্রাইভারের বুদ্ধিমান উত্তর সত্যি সেদিন তাকে বড় ধরনের বিড়ম্বনা থেকে বাঁচিয়ে এনেছে। বিজ্ঞানী আইনস্টাইনের টিকিট বিড়ম্বনার গল্পটি থেকে জানলাম আইনস্টাইনও ভুলো মনের মানুষ ছিলেন, অথচ আমরা সামান্য একটু ভুল হলেই তিরস্কার শুনি, মাথা ভর্তি গোবর আর গাথা। অনুষ্ঠানের শেষের দিকে শিশুশিল্পী শাফিন বিন তারেকের গানটি অনেক ভালো লেগেছে।
রংধনু আসর সম্পর্কে ভালো লাগার অনুভূতি জানিয়ে চিঠি লেখায় রাসেল শিকদার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে সম্প্রতি রংধনুর একটি আসরে ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হয়। ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিল ঢাকার বন্ধু ইশরাকুল করিম চৌধুরী। ইশরাকের সাক্ষাৎকারটি গ্রহণ করে আমাদের কাছে পাঠিয়েছিলেন তার চাচা কবি আমিন আল আসাদ। অনুষ্ঠানটি শোনার পর নিজের অনুভূতি জানিয়ে হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা পাঠিয়েছিলেন তিনি। বার্তাটি আপনাদের সাথে শেয়ার করার লোভ সামলাতে পারছি না, চলুন শোনা যাক তিনি কি বলেছিলেন।
আমার ভাইপোর ইন্টারভিউটি আমরা সবাই মিলে শুনেছি এবং আমাদের গ্রুপগুলোতে প্রচার করে দিয়েছি, তো সুন্দর অনুষ্ঠানটি হয়েছে। আসলে অনুষ্ঠান সবসময় শুনতে পারি না, এটাও ঠিক, কারণ ব্যাংক থেকে ফিরে আসতে আসতে দেরি হয়, সবসময় শুনতে পারি না, মাঝে মাঝে অনুষ্ঠানগুলো শুনি। একসময় রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা ছিলাম, আসলে রেডিওটা প্রচার করা দরকার। এই রেডিও তেহরান শুনতে গিয়ে ছোটবেলার রেডিওর প্রোগ্রামগুলোর কথা মনে পড়ে, যে আমরা বিভিন্ন প্রোগ্রাম হতো রেডিওতে, যে সেইগুলো আমরা শুনতাম। তো এখন তো হাতে হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আসার কারণে এই এখন রেডিও তো নেই, যা হোক রেডিও তেহরান তার ঐতিহ্য ধরে রেখেছে। রেডিও তেহরান মানেই আদর্শিক, সেখানে কোরআন তেলাওয়াত এবং অনুবাদ দিয়ে যেখানে শুরু হয়, এরপর সেদিনে যে অনুষ্ঠানটি ছিল যে ভোরে ঘুম থেকে ওঠা প্রসঙ্গে, এই যে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা কে মানে শিশুতোষ প্রক্রিয়ায় শিশুদের কিশোরদের মনে জায়গা করার চেষ্টা করা হয়, এটা অত্যন্ত চমৎকার একটি বিষয়, একটি অত্যন্ত চমৎকার বিষয়। এই প্রক্রিয়াটি অব্যাহত থাকুক এই কামনা করছি, আর আপনাদের সকলের কল্যাণ কামনা করছি আল্লাহ পাকের দরবারে। আপনারা সবাই ভালো থাকুন।
রংধনু আসরের পাশাপাশি রেডিও তেহরান সম্পর্কে আপনার কথাগুলো জেনে ভালো লাগলো। আগামীতে আপনার একটি সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছে রইল, আশা করি সঙ্গ দেবেন।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ঢাকা কলোনি থেকে বিধানচন্দ্র সান্যাল পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, বিশ্বের অধিকাংশ প্রচার মাধ্যম নিয়ন্ত্রণ করে আসছে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলো। স্বাভাবিকভাবেই এসব সংবাদ মাধ্যমে ইরানের প্রকৃত সংবাদ ইতিবাচক কভারেজ পায় না। ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা IRIB-র বিশ্ব কার্যক্রম সে অভাব কিছুটা পূরণ করছে বটে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মাহসা আমিনীর মৃত্যু নিয়ে পাশ্চাত্য মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে যেসব গুজব ও অপপ্রচার চলছে, তার যথাযথ জবাব হিসেবে ইরানি প্রচার মাধ্যমকে আরো বেশি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি।
পাশ্চাত্যের গণমাধ্যমের অপপ্রচারের মোকাবেলায় ইরানি গণমাধ্যমের সক্রিয় ভূমিকার বিষয়টি অনেক জরুরি ও গুরুত্বপূর্ণ। বিষয়টির প্রতি দৃষ্টি আকর্ষণ করায় বিধানচন্দ্র সান্যাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের আসরের শেষ মেলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গ থেকে, মুর্শিদাবাদের নওয়াপাড়া থেকে। এটি পাঠিয়েছেন ফ্যামিলি রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি নিজামুদ্দিন শেখ। তিনি লিখেছেন, সূর্য পৃথিবীকে বিদায় সম্ভাষণ জানানোর পরেই নেমে আসে রাত্রির ঘোর কালো অন্ধকার। রাতের এই অন্ধকারে যখন গোটা নওপাড়া ঘুমের কোলে ঢলে পড়ে, আমি তখন শারীরিক অসুস্থতা নিয়েই রেডিও ও মোবাইল ফোনটি হাতে নিয়ে শুনতে থাকি আমার সেই চার দশকের প্রিয় সাথী রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান শুনতে শুনতে কল্পনার ডানায় ভর করে আমি উড়ে যাই সুদূর ইরানে। সেখানে আমি আপনাদেরকে দেখি, কথা বলি, ইরানের বিখ্যাত ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখি, আনন্দ উপভোগ করি, কিন্তু আপনারা তা জানতে পারেন না।
কেউ কল্পনার ডানায় ভর করে ইরান সফরে এলে তা সত্যিই আমাদের পক্ষে জানা সম্ভব নয়, তবে শ্রোতাদের মনের কথাগুলো আমাদের লিখে জানালে আমরা অনেক বেশি খুশি হব। তো মনের মাধুরী দিয়ে চিঠিটি লেখার জন্য নিজামুদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের ফরিদপুর জেলার মধুখালী থানার জগন্নাথী থেকে MM গোলাম সারোয়ার ও মোহাম্মদ ইদ্রিস আলী, আতাউর রহমান রঞ্জু রংপুরের পীরগাছা থেকে, মোহাম্মদ ইসমাইল হুসাইন রাজশাহী শিক্ষা বোর্ড রাজশাহী থেকে, এবং ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া থেকে আলামিন শেখ হিরামন ও প্রণব কুমার রায়।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি আবৃত্তি। কবি কাজী নজরুল ইসলামের বিশ্বাস ও আশা কবিতাটি আবৃত্তি করেছেন বাংলাদেশের বিশিষ্ট বাচিক শিল্পী টিটো মুন্সি।
আল্লাহ পরম প্রিয়তম মোর, আল্লাহ তো দূরে নয়, নিত্য আমারে জড়াইয়া থাকে পরম সে প্রেমময়। পূর্ণ পরম সুন্দর সেই আমার পরমপতি, মোর ধ্যান জ্ঞান তনু মন প্রাণ আমার পরম গতি। প্রভু বলি কভু প্রণত হইয়া ধুলায় লুটায়ে পড়ি, কভু স্বামী বলে কেঁদে প্রেমে প্রেমে গলে তারে চুম্বন করি। তার উদ্দেশ্যে চুম্বন যায় নিরুদ্দেশের পথে, কাঁদে মোর বুকে ফিরে এসে যেন সাত আসমান হতে। তারই সাত পুরাইতে বলি আমি তাহার নিত্য দাস, দাস হয়ে করি তার সাথে কত হাস্য পরিহাস। রূপ আছে কিনা জানি না, কেবলই মধুর পরশ পায়, এই দুই আঁখি দিয়া সেই অরূপে কেমন দেখিতে চাই। অন্ধ বধু কি বুঝিতে পারে না পতির সোহাগ তার, দেখিব তাহার স্বরূপ কাটিলে আঁখির অন্ধকার। কেমনে বলিব ভয় করে কিনা তাহারে, যাহার বিপুল সৃষ্টির সীমা আজিও জ্ঞানের পারে। দিনে ভয় লাগে, গভীর নিশীথে চলে যায় সব ভয়, কোন সে রসের বাসরে লইয়া কত কি যে কথা কয়। কিছু বুঝি তার কিছু বুঝি নাকু, শুধু কাঁদি আর কাঁদি, কথা ভুলে যায়, শুধু স্বাদ যায় বুকে লয়ে তারে বাঁধি। সে প্রেম কোথায় পাওয়া যায় তাহা আমি কি বলিতে পারি, চাতুকি কি জানে কোথা হতে আসে তৃষ্ণার মেঘ বাড়ি। কোনো প্রেমিকা ও প্রেয়সীর প্রেমে নাই সে প্রেমের স্বাদ, সেই প্রেমের স্বাদ জানে একামর আল্লাহর আহ্লাদ।
টিটু মুন্সির চমৎকার বাচনভঙ্গিতে কবিতাটির অংশবিশেষ শুনলেন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন, আবারও এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 17 অক্টোবর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, মেয়াদের আগেই তথ্য সচিবের অবসর, মন্ত্রী বললেন কিছুই জানি না মানব জমিন। ইত্তেফাক লিখেছে কখনো নীতি নৈতিকতার সঙ্গে আপোষ করেনি, বললেন তথ্য সচিব মকবুল হোসেন। এবার ভোট কক্ষে দ্বিতীয় কোনো ব্যক্তি নজরে আসেনি, আমরা সন্তুষ্ট, সিইসি কালের কণ্ঠ। আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী প্রথম আলো। বিএনপি আরেকটি 1/11 সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে, ওবায়দুল কাদের যুগান্তর। রিজভি বললেন বিএনপির এই গণসমাবেশ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে। বাংলাদেশ প্রতিদিন, ভারতের শিরোনাম, সৌরভ গাঙ্গুলিকে বঞ্চিত করা হয়েছে মমতা ব্যানার্জি। আনন্দবাজার পত্রিকা আজকাল লিখেছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তাল শিয়ালদা। আপনি চাইলে বিকিনি পরুন, আমাদের মেয়েদের হিজাব খুলতে হবে কেন, হিজাব বিতর্কে মন্তব্য ওয়াইসির। সংবাদ প্রতিদিন।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আসন্ন দুর্ভিক্ষ নিয়ে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী। প্রথম আলো ও ইত্তেফাক সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে আসন্ন দুর্ভিক্ষে বাংলাদেশ যেন ভালো থাকে সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে দুর্ভিক্ষ হবে, বাংলাদেশে যেন খাদ্যাভাব দেখা না দেয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি বলেন ভর্তুকি দিয়ে কৃষি উৎপাদন সচল রাখার চেষ্টা করা হচ্ছে, খাদ্য উৎপাদনে মনোযোগী হতে হবে, সাশ্রয়ী হতে হবে। আমরা সবাই যদি উৎপাদনে থাকি তাহলে খাদ্য সংকটে আমাদের পড়তে হবে না।
মেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই তথ্য সম্প্রচার সচিব মোহাম্মদ মকবুল হোসেনকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেছেন, আমি বলতে পারব না। তথ্য সচিবের অবসরকে চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন মন্ত্রী। মানবজমিনের এ খবরের শিরোনাম ছিল এরকম, মেয়াদের আগেই তথ্য সচিবের অবসর। মন্ত্রী বললেন, কিছুই জানি না। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, এদিকে বাধ্যতামূলক অবসর সম্পর্কে তথ্য সচিব মকবুল হোসেন বলেছেন, জীবনে কখনো নীতি নৈতিকতার সঙ্গে আপোষ করেনি, কি কারণে তাকে অবসর দেয়া হয়েছে সে বিষয়েও কিছু জানেন না বলে মন্তব্য করেন তিনি।
তবে মানব জমিনের অপর এক খবরের শিরোনাম এরকম, যে কারণে তথ্য সচিবের চাকরি গেল। মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রীর সঙ্গে মতভিন্নতার কারণে মকবুল হোসেনকে সরিয়ে দেয়া হয়ে থাকতে পারে। অনুদানের ছবি এবং বিভিন্ন মিশনে কাউন্সিলর নিয়োগ নিয়ে মন্ত্রীর সঙ্গে সচিবের মতপার্থক্য ছিল। এছাড়া বেতার ও এফটিসির কেনাকাটা নিয়েও দুজনের মধ্যে মতদ্বৈততা ছিল বলে সূত্রের দাবি। বেসরকারি কয়েকটি টিভি চ্যানেলকে চিঠি দেওয়া নিয়েও ভিন্ন মত ছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ এটা নিশ্চিত করেছে যে মকবুল হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাকরি আইন 2018 এর ধারা 45 অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেয়া হলো মকবুল হোসেনকে।
গাইবান্ধা নির্বাচন চিহ্নিত অনিয়মের বিরুদ্ধে কি ব্যবস্থা? মানব জমিনের এ শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে, ইসির বয়স সবে মাত্র 7 মাস। এর মধ্যে সংসদ নির্বাচন হিসেবে ইসির প্রথম চ্যালেঞ্জ ছিল গাইবান্ধা 5 আসনের উপনির্বাচন। জনগণের আস্থা অর্জনের একটা সুযোগ ছিল এটি। নানা অনিয়মের কারণে দুপুরের মধ্যেই নির্বাচন বন্ধ করে দেওয়ার পক্ষে বিপক্ষে নানা আলোচনা চলছে। এমন অবস্থায় প্রশ্ন দেখা দিয়েছে, যেসব অনিয়মের অভিযোগে পুরো নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে, এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে ইসি? নির্বাচন কমিশন কি এখানে ক্ষমতা প্রয়োগ করতে পারবে, শাস্তি নিশ্চিত করতে পারবে? এদিকে আজ দেশের 57টি জেলা পরিষদ নির্বাচনে ইভিএমএ ভোট হয়েছে। সকাল 9টায় নির্ধারিত সময়ে 462টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা বেলা 2টা পর্যন্ত চলে। এরই মধ্যে অনেকগুলো তে ভোটের ফলাফল চলে এসেছে।
এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। আনন্দবাজার পত্রিকার খবরে লেখা হয়েছে, বিসিসিআই এর সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আর লড়তে না পারা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, কেন সৌরভকে অন্যায়ভাবে বাদ দেওয়া হলো? অমিত শাহের ছেলে যেখানে বোর্ডে রয়েছেন সেখানে কোন যুক্তিতে সৌরভকে বাদ দেওয়া হয়েছে সেই প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি সারা পৃথিবীর ক্রিকেট প্রেমীদের তরফ থেকে বলবো, সৌরভ আমাদের গৌরব। সৌরভ যথেষ্ট দক্ষতার সঙ্গে মাঠেও খেলেছে, প্রশাসনও চালিয়েছে। ও বিসিসিআই এর সভাপতি ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ সৌরভের জন্য ছিল, অমিত শাহের ছেলের জন্যও ছিল। সৌরভ নেই কিন্তু অমিতবাবুর ছেলে থেকে গেলেন। সৌরভকে বাদ দেওয়া হলো কোন উদ্দেশ্যে? মমতা জানান, এই বঞ্চনা পুষিয়ে দেওয়ার একমাত্র উপায় হলো সৌরভকে আইসিসিতে পাঠানো। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে সৌরভকে আইসিসির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হোক।
আপনি চাইলে বিকিনি পরুন, আমাদের মেয়েদের হিজাব খুলতে হবে কেন? হিজাব বিতর্কে মন্তব্য ওয়াইসির সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, হিজাব বিতর্কের জেরে সরগরম দেশ। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনো স্থির সিদ্ধান্তে আসতে পারেনি খোদ সুপ্রিম কোর্টও। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। মুসলিমরা মেয়েদের জোর করে হিজাব পড়তে বাধ্য করে না বলেই তার দাবি। পাশাপাশি হিজাব দিয়ে মাথা ঢাকার অর্থ মস্তিষ্ককে চেপে রাখা নয়, এমনটাই মনে করেন ওয়াইসি। দেশের অগ্রগতিতে মুসলিম মেয়েদের অবদানও কম নয়। একথা মনে করিয়ে দিয়ে তিনি জানালেন, দেশের প্রধানমন্ত্রীর আসনে একদিন হিজাব পরা কোনো মহিলাকেই দেখতে চান তিনি। হিজাব ইস্যুতে বিভিন্ন মহলের চাপান উত্তরের মধ্যেই ফের নতুন করে বিতর্ক উস্কে দিলেন AIMIM প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় আজ একজন ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান আহমাদ তাহেরি বলেছেন, সারাভান এলাকায় আজ স্থানীয় সময় সকাল 11টার দিকে কয়েকজন সন্ত্রাসী দায়িত্বরত পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি শাহাদত বরণ করেন। পুলিশ সদস্যের নাম আব্বাসী। পুলিশের প্রাদেশিক কমান্ডার আরও বলেছেন, এই হত্যাকাণ্ডের পরপরই কিছু ক্লু পাওয়া গেছে এবং সে অনুযায়ী খুনিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শত্রুরা নিরাপত্তা রক্ষীদের হত্যার মাধ্যমে তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়ন করতে পারবে না। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে দেশটির মানবাধিকার সংক্রান্ত দাবির অসারতা স্পষ্ট হয়েছে। ইরানের আরাস এলাকায় শুরু হয়েছে বড় ধরনের সামরিক মহড়া। ব্যবহার করা হচ্ছে নানা ধরনের উন্নত ক্ষেপণাস্ত্র। বাংলাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 2 জন। এবং পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ইমরান খানের দল পিটিআই। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা, বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 10000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।